হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি আশ্বাস প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ছত্তিশগড়ের বিজাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে সেখানে সেনা জওয়ানের বাসে নাশকতা ঘটালো মাওবাদীরা।
এছাড়াও রয়েছে মঙ্গলবারের নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব সংবাদে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। গত সপ্তাহান্তে দামেস্কের কাছে গ্যাস হামলায় কয়েক ডজন মানুষ মারা যাওয়ার বিষয়টি তদন্তে সিরিয়া সরকার জাতিসংঘের রাসায়নিক গ্যাস বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দমা শহরে সংঘটিত ওই হামলা তদন্তে সরকার জাতিসংঘ তদন্তকারীদেরকে সর্বতোভাবে সহায়তা করবে। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার বলা হয়, সিরিয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ল্যাটিন আমেরিকায় তাঁর প্রথম সফর বাতিল করেছেন। তাঁর বদলে চলতি সপ্তাহের শেষে অনুষ্ঠিতব্য আমেরিকান সম্মেলনে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন অপেক্ষা করছে সম্ভাব্য রাসায়নিক হামলার বিষয়টি কী দাঁড়ায় তা দেখার। বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘোতায় শনিবারের হামলায় ৪০ জন মারা যান। প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটিরেস সিরিয়ার ভয়াবহ হামলার নিন্দা প্রকাশ করে সিরিয়ায় অসহায় মানুষদের সহায়তা করবার আহ্বান জানান। সিরিয়া সরকার রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে। রাশিয়া বলছে, সিরিয়া সরকার যে তা করেছে তার পক্ষে কোনো প্রমাণ নেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কে বলেন, যুক্তরাষ্ট্র ওই হামলার বিষয়ে বৈরী অবস্থান নিয়েছে এবং বাস্তবতা বুঝতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন স্যালিভান এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো শনিবারের ওই হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েনের নিউ ইয়র্ক অফিস এবং তার হোটেল বসবাসের স্থানে এফবিআইয়ের অভিযানের বিষয়ে অকারণে হয়রানি বলে মন্তব্য করেছেন। সোমবার এফবিআই সেখানে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে কিছু আর্থিক দলিল এবং কোয়েনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগাযোগ সম্পর্কিত কিছু দলিল জব্দ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলকে প্রদেয় ১,৩০,০০০ ডলার সম্পর্কিত কাগজও জব্দ করা হয়। ট্রাম্প বলেন, ওই পেমেন্ট সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এফবিআইয়ের এই অভিযানের মধ্যে দিয়ে আইনজীবী মক্কেলের মধ্যে সম্পর্ক নিরাপদ থাকছে না, আর আইনজীবী মক্কেলের গোপন কথাবার্তা বা পরামর্শ অনিরাপদ হয়ে উঠছে। সোমবার এফবিআইয়ের অভিযানের খবর জানাজানি হবার পর ট্রাম্প এটিকে অপমানকর বলে মন্তব্য করেন। বলেন, এটি আমাদের দেশের উপর একটি আঘাত। অভিযানকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ তদন্তে বিশেষ কৌশলী রবার্ট মুলার কর্তৃক প্রায় ১ বছর ধরে চলা তদন্তে এটি অস্বচ্ছ একটি উপায়। কোয়েনের আইনজীবী স্টিফেন রায়ান বলেন, এফবিআইয়ের ওই অভিযান রবার্ট মুলারের রেফারেন্সেই হয়েছে এবং কোয়েন তাতে সর্বতোভাবে সহযোগিতা করছেন। ফেসবুকের সহযোগী সংস্থাগুলো ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনেটে সাক্ষ্য দিচ্ছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। বুধবার দুপুরে সেনেট জুডিশিয়ারি কমিটি এবং সেনেট কমার্স কমিটির সামনে তিনি এ সাক্ষ্য দিচ্ছেন। জুডিশিয়ারি কমিটি চেয়ারম্যান চাক গ্রেসলি বলেন, ফেসবুক ব্যবহারকারীদের অধিকার রয়েছে তা জানার এবং কিভাবে তাদের তথ্য ফেসবুক থেকে তৃতীয় চতুর্থ মাধ্যমে যাচ্ছে এবং এর ফলে তাদের নিরাপত্তা কতটা রয়েছে সেগুলো জানার অধিকার তাদের রয়েছে। এর আগে সোমবার জাকারবার্গ আইন প্রণেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং এক বিবৃতিতে তিনি বলেন, সামাজিক মাধ্যমগুলোর নিজেদের দায়িত্বে নিজেদের নিরাপত্তা বাড়ানো দরকার তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়ানো। গত মাসে ব্রিটিশ কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান ফেসবুকের ৫ কোটি ব্যবহারকারী তথ্য জরিপ করে বলেছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় তারা প্রভাব ফেলেছিল। তারপরই জাকারবার্গ সেনেট সাক্ষ্য দেওয়ার জন্য ডাক পান এবং আজ সেই সাক্ষ্যে তিনি আসছেন। পাকিস্তানি মর্টার হামলায় আফগানিস্তানের কুনার প্রদেশে অন্তত একজন অসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র গানি মসমিম জানান, সীমান্ত জেলা সারকানো ও ডানগামে গত ২৪ ঘন্টায় পাকিস্তান কয়েকশো মর্টার হামলা করে। গানি বলেন, ওই হামলায় মানুষের বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। পাকিস্তান সেনা কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন এক মাসের জন্য স্থগিতের ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছে এবং আন্দোলন অব্যাহত রাখবার কথা জানিয়েছে। এ নিয়ে আমির খসরু রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে।
এক মাসের মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের ব্যাপারে সরকারের আশ্বাসে ভরসা করতে না পারায় আন্দোলন এক মাসের জন্য স্থগিতের ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আশ্বাস মোতাবেক গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেয়া এবং কয়েকজন মন্ত্রীর বক্তব্যের কারণে সরকারের আশ্বাসকে তারা প্রত্যাখ্যান করে বুধবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার রাতেই স্থগিতের পক্ষে বিপক্ষে আন্দোলনরতরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের যুগ্ম সমন্বয়ক রাশেদ খান সংবাদ সম্মেলনে বলেন,
সচিবালয়ে একটি বৈঠক হয়েছিল, এই আন্দোলন 7ই মে পর্যন্ত স্থগিত থাকবে, কিন্তু ছাত্র সমাজ এই সিদ্ধান্ত মেনে নেয়নি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভ অব্যাহত রেখেছিল, ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ঢাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা টম বজার্ড পদত্যাগ করেছেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেন, টমের কাজকর্মে প্রেসিডেন্ট কৃতজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা, আমাদের সাইবার প্রতিরক্ষা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। টমের পদত্যাগে কোনো কারণ উল্লেখ করা হয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন উন্মুক্ত বাণিজ্য নীতিতে বিশ্বাসী, আর সেখানে কেউ চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে চীনও সেই প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করবে। বোয়াও ফোরামে দেওয়া বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে এবং ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য বিতর্কের কোনো উল্লেখ না করে শি জিনপিং বলেন, কেউ যদি চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে চীন তা প্রতিরোধ করতে যথাসাধ্য চেষ্টা করবে। শি জিনপিং বলেন, আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, চীনের দরজা সকলের জন্য উন্মুক্ত এবং তা বন্ধ হবে না এবং তা আরও বিস্তৃত করা হবে। শীতল যুদ্ধের মানসিকতা হচ্ছে পুরাতন কায়দা আর বিচ্ছিন্ন থাকাটাও পুরাতনই কায়দা। উত্তর কোরিয়া থেকে প্রাণ ভয় পালিয়ে গিয়ে যারা চীনে আশ্রয় নিয়েছেন তাদেরকে জোর করে বহিষ্কার করা বা উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে চীনকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা শুরু হয়েছে। 2018 সালের প্রথম তিন মাসে চীন 41 জন কাগজপত্রবিহীন উত্তর কোরিয়ানকে বহিষ্কার করেছে। উত্তর কোরিয়ার স্বৈরাচারী নেতা কিম জং উনের গ্রেফতার নির্যাতন এড়াতে এবং সেখানকার চরম দরিদ্র অবস্থা থেকে নিজেদেরকে বাঁচাতে তারা সিনো কোরিয়ান সীমান্ত অতিক্রম করে চীনে আশ্রয় নেবার চেষ্টা করেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে 2016 সালের জুলাই থেকে 2017 সালের ডিসেম্বর পর্যন্ত শতাধিক উত্তর কোরিয়ান চীনের সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। প্রবল শীত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিয়ানমারের শা ইত ইয়াং পাহাড়ি শিবিরে দুরবস্থায় দিন কাটাচ্ছেন 5,000-এরও বেশি বাস্তুচ্যুত কাচিন প্রদেশের মানুষ। মিয়ানমার সেনাবাহিনীর হামলার শিকার হয়ে বাস্তুচ্যুত ওই কাচিন এলাকার মানুষগুলো সাত ইনিয়াং পাহাড়ি শিবিরের ভাঙা কুড়েতে মানবেতর অবস্থায় সময় পার করছেন। এদের অনেকেই প্রথমবার বাস্তুচ্যুত হয়ে ভিটে ফিরে গিয়ে আবার হামলার শিকার হয়েছেন। 9 সদস্যের পরিবারের একজন 13 বছর বয়সী হাপ্রে জা নুপান্স ভয়েস অফ আমেরিকাকে জানান, তাদেরকে 4 বার হামলা করা হয়েছে। কাচিন স্বাধীনতা আন্দোলনের জন্য গঠিত লড়াকু বাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর 17 বছরের অস্ত্রবিরতি ভেঙে 2011 সালে আবার শুরু হয় দুপক্ষের যুদ্ধ। সেই থেকে মাঝে মধ্যেই কাচিনের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা করে মিয়ানমার বাহিনী। কাচিন এবং উত্তর শান রাজ্যে 165টি শিবিরে প্রায় 1 লক্ষ বাস্তুচ্যুত সংখ্যালঘু মানুষ মানবেতর অবস্থায় বসবাস করছেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে সেখানে জওয়ান সমেত বাস নাশকতা ঘটান মাওবাদীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
প্রায় 30 জন জওয়ানকে নিয়ে যাচ্ছিল একটি বাস, তার ওপর IED হামলা চালালো মাওবাদীরা। এই হামলায় নিহত 2 জন, জখম হয়েছেন 5 জন। ছত্তিশগড়ের বিজাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে সেখানে মাওবাদীরা নাশকতা ঘটালো। জওয়ানদের নিয়ে যাওয়া বাসে IED হামলা করে তারা। রায়পুর থেকে প্রায় 450 কিমি দূরের গোডমা গ্রামে জওয়ানরা তখন মাওবাদী অভিযানে যাচ্ছিলেন, এমনটাই জানিয়েছে সেখানকার পুলিশ প্রশাসন। এই হামলার ঘটনায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুজন জওয়ান নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে, জখম জওয়ানদের পাঠানো হয়েছে বিজাপুর হাসপাতালে। আগামী 14 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন বিজাপুর সফরে, তার আগেই নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে, জঙ্গলে জঙ্গলে অনুসন্ধান তল্লাশিও চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদে আজ এটুকুই ছিল আমার হাতের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া পেশ করেছে, যদিও গণমাধ্যম, নাগরিক সমাজ, দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় তার সমালোচনা করেছে। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বলেছেন, সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বিলটি এখন সংসদীয় কমিটিতে যাবে, তাই এই নিয়ে আলোচনার সুযোগ রুদ্ধ হয়নি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গণমাধ্যম কর্মী, নাগরিক সমাজ, দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা ও আপত্তি অগ্রাহ্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় সংসদের ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া পেশ করেছে। দেশে সাইবার অপরাধ দমন এবং তথ্য প্রযুক্তির অপপ্রয়োগ রোধে এই বিল আনা হলেও আশঙ্কা করা হচ্ছে যে এই বিলের কিছু ধারা বাংলাদেশের বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার হুমকি বয়ে আনবে। বিশেষ করে এই আইনে 2006 সালের তথ্য প্রযুক্তি আইনের সবথেকে বিতর্কিত 57 ধারা, যাতে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে 14 বছর জেলের বিধান ছিল, সেই ধারাটিও ভিন্ন আদলে ডেকে দেওয়া হয়েছে। এই আইনে 14টি ধারার অপরাধ অজামিনযোগ্য রাখা হয়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরে বসেও কেউ এই আইনের অধীনে পড়ে এমন অপরাধ করলে এই আইনে বাংলাদেশের আদালতে বিচার করার বিধান রাখা হয়েছে। এ সম্পর্কে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, এটা হচ্ছে অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আইন।
এই যে প্রস্তাবিত আইন, তার দুটো লক্ষ্য খুব পরিষ্কার ভাবে বলা যায়। একটা হচ্ছে এর কাছে পাবলিক ইনফরমেশন, যেটা রাষ্ট্রীয় ভান্ডারে থাকে, সরকারের নিয়ন্ত্রণ থাকে, সেটার যে যাতে নানান সংবাদ মাধ্যমের তরফে পাবলিককে জানানো না যায়, সেইটা ক্ষতি বিপন্ন হবে। এবং একই সঙ্গে মানুষের যে চিন্তা, ব্যক্তিগত স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, যার উপর ভিত্তি করে, যে অধিকারের উপর ভিত্তি করে মানুষ আপন সমাজ এবং দেশ এবং রাষ্ট্র পরিচালনার সম্পর্কে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করে, যা প্রকাশ করে মানুষের কাছে, সেটাকে বাধা দিবার জন্য এই আইন প্রণীত হয়েছে।
ওদিকে আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বলেছেন, সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বিলটি এখন সংসদীয় কমিটিতে যাবে, তাই এ নিয়ে আলোচনার সুযোগ রুদ্ধ হয়নি। সোমবার প্রস্তাবিত আইনটি সংসদে তোলা হলে বিরোধী জাতীয় পার্টি এর প্রতিবাদ করে বলেছে, এতে জেলে পড়ার কথা ছাড়া আর কিছু নেই। উল্লেখ্য যে ডিজিটাল গুপ্তচরবৃত্তির দায়ে 14 বছর জেল বা যাবজ্জীবন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার বিরুদ্ধে প্রপাগান্ডা করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 3 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ঘোষিত নির্ধারিত দিনে পঞ্চায়েত ভোট সম্পন্ন হওয়ার আগেই রাজ্যের বীরভূম জেলা পরিষদ কার্যত তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের 42টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে রয়েছে বিরোধী প্রার্থী। 42টির মধ্যে 41টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতি সরগরম, বিরোধীরা সমালোচনায় মুখর। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের বীরভূম জেলার 19টি পঞ্চায়েত সমিতির 14টিতেই নেই বিরোধী প্রার্থী। গতকালই ছিল মনোনয়নপত্র পেশের শেষ দিন। সংশ্লিষ্ট জেলার 19টি ব্লকের 14টি ব্লকে প্রার্থী দিতে পারেনি রাজ্যের বিরোধীরা। বাকি 5টি ব্লকে প্রার্থী দিতে পেরেছে বিরোধীরা। এই জেলার জেলা পরিষদের 42টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে প্রার্থী দিতে পেরেছে রাজ্যের বিরোধী দল। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বললেন, অপরদিকে রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহাও তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের কাছে।
মমতা ব্যানার্জির গুন্ডা ভাইদের অস্ত্রের বিজয় এটা।
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বললেন, উল্লেখ করা যেতে পারে এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে শুরু থেকে রাজ্য জুড়ে হিংসার ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিয়েছে বলে অভিযোগ করছে। বীরভূমেও একাধিক জায়গায় মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা কার্যত বিরোধী শূন্য হয়ে ওঠায় এবারের পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের রোহিঙ্গা শরণার্থীদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার সবশেষ অবস্থা জানতে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন তাহিদুল ইসলাম।
ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সেদেশে থাকবার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার শুনানি ছিল গতকাল সোমবার। সেই শুনানিতে কি হলো তা জানবার চেষ্টা করছি আমরা আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের কাছ থেকে। গৌতম গুপ্ত, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান সুপ্রিম কোর্টের রোহিঙ্গা মামলার যে শুনানি হলো তাতে কি হলো শেষ পর্যন্ত?
হ্যাঁ, সেটা বলছি। তার আগে বলি, এই শুনানি চলছে বেশ গত কয়েক মাস ধরে। এই শুনানিতে আরজি শুনছেন তিন বিচারপতির একটি বেঞ্চ, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ.এম. খানউইলকার এবং আরেক বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়। এখানে কালকে একটা ইন্টারেস্টিং বিষয় এলো। কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলল যে রোহিঙ্গাদের কলোনিতে, দিল্লি বা হরিয়ানায় যেসব কলোনি গড়ে উঠেছে সেখানে তাদের নাগরিক সুযোগ সুবিধে কি আছে কি নেই তাই নিয়ে কেন্দ্র একটা রিপোর্ট দাখিল করুক। আরো বলল যে পশ্চিমবঙ্গের চাইল্ড রাইটস কমিশন যে এই সরকারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগকে প্রতিবাদ করে বলছে যে এই 40,000 রোহিঙ্গার মধ্যে কয়েক হাজার শিশুই রয়েছে, শিশুদের কিন্তু দেশ থেকে অন্যত্র পাঠাতে গেলে সেখানে কেন্দ্রীয় সরকারেরও কোনো অধিকার নেই। একমাত্র চাইল্ড রাইটস কমিশন যদি বলে হ্যাঁ তাদের পাঠানো যেতে পারে তবেই সেটা সম্ভব। কাজেই এই শিশুরা আলাদা রয়েছে, তাদের বাপ মারা হয়তো আলাদা রয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই এই কমিশনের মাথা ব্যথা হচ্ছে এই বাবা মার কাছে যেন শিশুদের ফেরত দেওয়া হয়।
আমরা জানি যে সুপ্রিম কোর্ট তিনটি শরণার্থী শিবিরকে চিহ্নিত করে দিয়েছে। ভারতে কি রোহিঙ্গাদের তিনটি শরণার্থী শিবির রয়েছে না আরো শিবির রয়েছে?
না, এরকম খুচরো খুচরো ভাবে অনেক জায়গায় রয়েছে। শিবির তো সব জায়গায় নেই, ব্যক্তিগত উদ্যোগে বা চেনাশোনা লোকের উদ্যোগে কোথাও হয়তো 25 জন আছে, কোথাও 100 জন আছে। পশ্চিমবঙ্গে এরকম যেমন আছে আবার সেখান থেকে স্থানীয় মানুষের বাধাও এসছে। কিন্তু কয়েকটি জায়গায় রাজস্থানে, হরিয়ানায় এবং কাশ্মীরে আর দিল্লিতে কিছু এইসব জায়গায় রোহিঙ্গারা বড় সংখ্যায় রয়েছে।
তাহলে সুপ্রিম কোর্ট কেন তিনটি শরণার্থী শিবিরকে চিহ্নিত করলেন?
কেন এগুলো লোকজনের কনসেন্ট্রেশনটা বেশি বলে, অর্থাৎ একটা বড় শিবির হলে সেখানে এই সমস্ত যে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধে সেইগুলো নিয়ে থাকা না থাকা নিয়ে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে দিল্লিতে, দিল্লির মানুষ রোহিঙ্গাদের দেখতে পাচ্ছেন যে তারা শিবির করে রয়েছে, সেই জন্য ওটার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে। একজন আইনজীবী তিনি বলেছেন, অর্থাৎ যিনি রোহিঙ্গাদের ভারতে রাখার বিরুদ্ধ মতাবলম্বী, তিনি বলেছেন এটা কিরকম ব্যাপার, এরা সব বিদেশ থেকে এসে জবরদস্তি জোর করে ঢুকে পড়েছে ভারতে, এখন আপনারা বলছেন যে এদের জন্য নাগরিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হোক, অথচ একই রকম দুর্দশায় রয়েছে যে বস্তি বা ঝুপড়িবাসী লক্ষ লক্ষ মানুষ সারা ভারতের শহরগুলিতে, তাদের কি হবে? এদের ফেলে যদি রোহিঙ্গাদের ভালো মন্দ নিয়ে সরকার বেশি মাথা ঘামায় সেটা তো ভারতীয়দের প্রতি অবিচার করা হয়।
এ বিষয়ে রোহিঙ্গাদের আইনজীবী কি বললেন?
তিনি বলছেন দেখুন, এই দু ধরনের মানুষ বিষয়টি তুলনীয় নয়। যারা ভারতের মানুষ দুর্দশায় রয়েছে তাদের একটা ন্যায্য অধিকার আছে, তাদের ভোট দিয়ে যারা এসছেন নির্বাচিত হয়েছেন সেই MLA MP বা কর্পোরেশনের যারা আছেন তাদের প্রাইমারি দায়িত্ব এই ব্যাপারটা দেখা। এবং এই যারা এখানে ঝুপড়িবাসী রয়েছেন তারা ওদের কাছে আগে যান, তাহলে তারা বলতে পারবেন যে করা হোক। কিন্তু রোহিঙ্গারা হচ্ছে তারা, তাদের দেখবার জন্য কেউ নেই, কারোর দায়িত্ব নেই, কাজে সেটা আলাদা করে দেখা দরকার।
ভারতের রোহিঙ্গাদের থাকার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো তারা কি এখন পর্যন্ত কিছু বলেছে এই বিষয়ে?
না, মানবাধিকার সংগঠনগুলি বা মানবাধিকার কর্মী তারাই এই মামলার উদ্যোগী যে রোহিঙ্গাদের ভারতে থাকবার একটা পাকাপাকি অধিকার দেয়া হোক, কিন্তু তারা তো মামলা করছেনই, তাদের হয়ে লয়াররা মামলা করছেন, কিন্তু যারা ভারতীয় নাগরিক ঝুপড়িবাসী তাদের জন্য কিছু ভাবা হচ্ছে না। কাজে কোর্ট কিন্তু এই ব্যাপারটা কোর্টের মাথায় এসছে যে তাহলে কি করা যায় যাতে একে বাদ দিয়ে ওর দিকে দেখা হচ্ছে বেশি, এই অভিযোগ যেন না আসে।
আমরা জানি ভারতের তামিলনাড়ুতে শ্রীলঙ্কা থেকে আসা তামিল শরণার্থীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল, একই ধরনের কোন সুযোগ সুবিধা কি রোহিঙ্গারা পাবে বলে আপনি মনে করেন?
এখনো পর্যন্ত সেরকম কোন লক্ষণ নেই। আর তামিল উদ্বাস্তুদের বিষয়টি এর আগেও কোর্টের কাছে এসেছে, সরকারকেও বলা হয়েছে, সরকার বলেছিল যে তামিল যারা শরণার্থী তারা তামিল ভাষী, কেমন আর ভারতবর্ষ তামিলনাড়ু রয়েছে এবং তামিলনাড়ুতে ওই শরণার্থীদের সম্পর্কে প্রবল সহানুভূতি ছিল, কাজেই তাদের জন্য একটা ব্যবস্থা করা আর অন্য দেশের এই যে রোহিঙ্গারা তাদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই, হয়তো কিছু মুসলিম ভারতীয় আর রোহিঙ্গারাও মুসলিম, এই যদি আপনি একটা জোর করে টেনে আনেন তাহলে তো প্যালেস্টাইনে কি হলো, সিরিয়ায় কি হলো, সেখান থেকেও শরণার্থীদের এখানে আশ্রয় দিতে হয়। এইটাই ভারত সরকারের বক্তব্য যে যেসব ক্ষেত্রে দেওয়া হয়েছে আশ্রয় সেগুলোর বিশেষ কারণ ছিল, কিন্তু রোহিঙ্গারা সেই পর্যায়ে তাদের ধরা যায় না।
আমরা জানি যে এর আগে রোহিঙ্গারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সেই কারণ দেখিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হলফনামাও জমা দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সেই হলফনামায় কি বলা হয়েছে এবং আপনি কি ধারণা করছেন সরকার সরজমিনে কি রিপোর্ট দিতে পারে? হলফনামা
অনেকদিন আগে জমা দিয়েছে, একবারে গোড়ার দিকেই, যে কেন এদের ভারত আশ্রয় দেবে না, দেয়া বিপজ্জনক, এই এটা কয়েক মাস আগে জমা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই শুনানি, পাল্টা শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 মে। আপনি কি মনে করেন গতকাল সোমবার আদালতের যে দৃষ্টিভঙ্গি আপনি দেখেছেন তাতে কিছু আন্দাজ করা যাচ্ছে যে 9 মেতে কি হতে পারে?
আর একদিনেই সব শুনানি শেষ হয়ে যাবে এমন মনে হয় না, কেননা এটা খুব অনেক বড় বড় লয়ার রয়েছেন, তাদের অনেক যুক্তি জাল তারা বিস্তার করবে, এটা সময় লাগবে। তবে সুপ্রিম কোর্টে কাল যেভাবে এই ভারতের ঝুপড়িবাসীদের সঙ্গে তুলনা করে করা হয়েছে তাতে হয়তো হতে পারে যে তাই নিয়েও সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করল বা কোনো নির্দেশ দিল, অর্থাৎ যেটা মামলার বিষয় ছিল না সেইটাও কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের। আপনি যদি আমাদেরকে জানান এখন পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে অপরাধের কোন ধরনের পরিসংখ্যান আপনার জানা আছে?
খুব নমিনাল, এখনো পর্যন্ত খুব নমিনাল, কাজেই তারা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত এটা ঠিক বলা যায় না। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিছু অপরাধী থাকে, আপনি বড়জোর রোহিঙ্গাদের মধ্যেও সেরকম আছে, এর বেশি কিছু বলা এখনো সম্ভব নয়।
তাহলে ভারতের সরকার কেন মনে করছে যে রোহিঙ্গারা?
স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে এদের মধ্যে IS প্রভাব বিস্তারের চেষ্টা করছে, পাকিস্তান প্রভাব বিস্তারের চেষ্টা করছে, কাজেই এইসব কারণে তাদের মনে হয়েছে যে এরা একটা পোটেনশিয়াল থ্রেট, এখনই কিছু বিপজ্জনক করেনি কিন্তু এদের অন্য লোকেরা কাজে লাগিয়ে বিপদ ঘটাতে পারে ভারতের পক্ষে।
আমরা বরাবরই জানি যে এই ধরনের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কি মনে করে সেটা একটি বড় প্রভাব বিস্তার করে। ভারতের রাজনৈতিক দলগুলো ভারতে আশ্রয় নেওয়া 40,000 রোহিঙ্গা, তাদের বিষয়ে কি ধরনের মনোভাব পোষণ করে?
কেউ মাথা ঘামায় বলে মনে হয় না, কিছু ইসলামিক সংগঠন এই নিয়ে মাথা ঘামায়, তারা রোহিঙ্গাদের অনেক জায়গায় আশ্রয়েরও ব্যবস্থা করেছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কারোর বিশেষ কোনো অবস্থান আছে এমন চোখে পড়েনি।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উদ্বাস্তু পুনর্বাসন কেন্দ্রগুলো কর্মী ছাঁটাই এবং তাদের কার্যক্রম সংকুচিত করছে। ট্রাম্প প্রশাসন 2018 সালের প্রথমার্ধে মাত্র 10,000 শরণার্থী গ্রহণ করেছে, যা কিনা 38 বছরের ইতিহাসে সবচাইতে কম। রাজ্য বলছে শরণার্থী শিবিরের দক্ষতা ও ক্ষমতা বাড়ানোর জন্য এই ছাঁটাই প্রয়োজন, কিন্তু শরণার্থী সমর্থনকারীরা বলছেন এই ধরনের পদক্ষেপ তাদের ক্ষতি করবে। ভয়েস অফ আমেরিকার বিল রজার্স ল্যাঙ্কাস্টারের শরণার্থী শিবির ঘুরে দেখে এসে রিপোর্ট করেছেন। আপনারা এখন শুনবেন, আমার সঙ্গে ছিল তাহিদুল ইসলাম। আফ্রিকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্কের ফ্লাইটে ল্যাঙ্কাস্টার আসার একদিন পর এবোয়েলা পরিবারকে অনেক কিছুই সহ্য করতে হচ্ছে। ক্লান্ত অবস্থায় কঙ্গোলিজ পরিবার চার্চ ওয়ার্ল্ড সার্ভিসের কর্মীদের কথা শুনছে, যারা সাবেক শরণার্থী। একজন সাবেক শরণার্থী পরিবারটিকে বলছিলেন,
ইউ ক্যানট গিভ মানি অর টিপস টু পুলিশ অফিসার্স অর গভর্নমেন্ট অফিশিয়ালস।
আপনারা পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তাকে কোনো অর্থ বা বকশিশ দিতে পারবেন না, এমনকি ধন্যবাদও দিতে পারবেন না কোনো সাহায্য করার জন্য।
ল্যাঙ্কাস্টার ইমিগ্রেশন ও রেফিউজি অফিসের চার্চ ওয়ার্ল্ড সার্ভিসের অনেক কাজের মধ্যে একটি শরণার্থী গ্রহণ করা, কিন্তু ট্রাম্প প্রশাসনের কারণে শরণার্থীদের আগমনের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে এবং কিছু কর্মীও ছাঁটাই করা হয়েছে সেজন্য। ল্যাঙ্কাস্টার ইমিগ্রেশন ও রেফিউজি অফিসের চার্চ ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক শিলা মাস্ট্রোপিয়েট্রো বলছেন, শরণার্থী প্রবেশাধিকারের সংখ্যা বাড়ানোর জন্য যদি কোনোদিন যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতি পরিবর্তন হয় তাহলে সমস্যা হতে পারে। শিলা মাস্ট্রোপিয়েট্রো বললেন,
As everything goes down, you know, and people are laid off and go into other, I don't know, other careers.
সব খরচ কমিয়ে কর্মী ছাঁটাই করে আবার তা পূর্বের রূপে ফিরিয়ে আনতে খরচ অনেক বেড়ে যাবে যদি কখনো প্রয়োজন পড়ে। আমাদের অর্থ আছে, যুক্তরাষ্ট্রের অর্থ আছে, আমাদের অন্তত বছরে 75,000 শরণার্থী প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন। একটি খরচ হচ্ছে খুব কম সংখ্যক প্রশিক্ষিত কর্মী যারা শরণার্থীদের নতুন জীবন শুরু করতে সাহায্য করে। এই কঙ্গোলিজ দলটি এক মাসও হয়নি ল্যাঙ্কাস্টারে এসেছে। কঙ্গোলিজ একজন শরণার্থী দিক নির্দেশনা দিলেন ইবোয়েলা পরিবারকে, বললেন, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কুইন স্ট্রিটের দক্ষিণ দিক পর্যন্ত শহরের দক্ষিণ বলা হয়। আজকের অনুশীলন ছিল শহরের বাস কী পদ্ধতিতে চলে, যাতে করে তারা কর্মক্ষেত্রে বা অন্য কোনো মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যেতে পারেন। স্বেচ্ছাসেবক ডক্স কলাম্বা জানেন শরণার্থীদের জন্য এই সব কিছুই কেমন, কেননা তিনি নিজেও 2 বছর আগে ল্যাঙ্কাস্টারে এসেছেন। ডক্স কলাম্বা যা বললেন,
The people, the language, the culture, you know, everything is different. They were to...
মানুষ, ভাষা, সংস্কৃতি সবকিছুই ভিন্ন। আমাদের ইংরেজিও আফ্রিকার ইংরেজির থেকে ভিন্ন। সময় লাগে এক সংস্কৃতি থেকে এসে আরেক সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে। আমারও সময় লেগেছে, অনেক বড় চ্যালেঞ্জ এটি।
কাজ খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, তবে ল্যাঙ্কাস্টারের CWS অফিস স্থানীয় কোম্পানিগুলোতে চাকরির ব্যবস্থা করে দেয়। তাদের শরণার্থীদের কর্মসংস্থান করে দেবার হার 80%। CWS বলে ল্যাঙ্কাস্টার সাধারণত শরণার্থীদের স্বাগতম জানায় এবং তাদের সমৃদ্ধ করে। শহরের সেন্ট্রাল মার্কেটে সবাই খুব সাদরে গ্রহণ করে শরণার্থীদের। এ সম্পর্কে ম্যানেজার ম্যাক্স মার্কেট ব্রুস মার্কি যা বললেন,
We should be an open city. I think we should invite these people here. I think it's wonderful for us as a city. I think it's
আমাদের উচিত এই সব মানুষকে সাদরে গ্রহণ করা। আমাদের এই শহরটি চমৎকার এবং নানা সংস্কৃতির মানুষ এখানে মিলেমিশে আছে। যাদের প্রয়োজন তাদের যদি আপনি সাহায্য করতে না পারেন, তাহলে এই শহরের সেই মানুষগুলোকে স্থান দেওয়ার কোনো মানেই হয় না।
কেউ কেউ ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন আইন মেনে চলেন। এই সম্পর্কে মিরাস ফাইন্যান্সিয়াল পার্টনার্স এর প্রেসিডেন্ট মার্ক ভার্জেন্স বললেন,
আমি মনে করি শরণার্থীদের সংখ্যা কমানো প্রয়োজন আছে, সেই সাথে প্রয়োজন যোগ্যতা ভিত্তিক অভিবাসনের। এত বড় পরিসরে যখন শরণার্থী গ্রহণ করে যুক্তরাষ্ট্র, তাহলে একটি ভালো পরিকল্পনার প্রয়োজন আছে।
ইবোয়েলা পরিবারের সবাই তাদের নতুন বাড়ির ভেতর গাদাগাদি করে থাকছে। আফ্রিকার উষ্ণ আবহাওয়া তাদের খুব মনে পড়ে। কঙ্গো থেকে পালিয়ে আসার পর মটাবি ইবোয়েলা এত বছর টানজানিয়ার শরণার্থী শিবিরে থেকেছেন, এখন একটু শান্তিতে থাকতে চান তিনি। কঙ্গোলিজ শরণার্থী মেটবি এবোয়ালা যা বললেন,
I come to America and I hope America welcomes us. This is my new country now and I hope that I and my family.
যুক্তরাষ্ট্রে এসেছি এবং আশা করছি সবাই সাদরে গ্রহণ করবে আমাদের। আশা করি আমি এবং আমার পরিবার এই দেশের জীবনের সাথে তাল মিলিয়ে চলতে পারব। আশা করি কেউ আমাদের গ্রেফতার করবে না, কেউ আমাদের কোনো ক্ষতি করবে না।
দেশি কঙ্গোলিজ খাবার তাদের দেশের প্রতি টানকে কিছুটা লাঘব করতে সক্ষম হয়েছে। নতুন জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় সব কাজ থেকে মনকে একটু বিরতি দিয়েছে। এই দেশে এসে নতুন জীবন শুরু করার পর বারে বারে তাদের মাতৃভূমির কথা মনে পড়ে। খাবার খেতে খেতে প্লেট ধোবার সাথে সাথে বাস্তবতা যেন জেঁকে বসে আরও একবার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
চকলেটের জনপ্রিয়তা বিশ্বজুড়ে, তবে চকলেট যে গাছ থেকে তৈরি অর্থাৎ কোকো গাছ, এই কোকো গাছের অতিরিক্ত চাষাবাদের কারণে বন উজাড় হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে পরিবেশের। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
ভ্যালেন্টাইন্স ডে, ক্রিসমাস ডে, নিউ ইয়ার, এরকম বিভিন্ন ধরনের বিশেষ দিনে চকলেট হয়ে ওঠে উপহার আদান প্রদানের অন্যতম প্রধান উপকরণ। তাছাড়াও বিশ্বজুড়ে প্রতি বছর কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয় এই চকলেট বেচাকেনায়। তবে পরিবেশবিদরা বলছেন, যারা চকলেট ভালোবাসেন তাদের অবগত থাকা উচিত যে এই চকলেটের জন্য কোকো গাছ চাষাবাদ করতে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। আবার পৃথিবীর কিছু কিছু অঞ্চলে বেআইনিভাবেও কোকোর চাষাবাদ হচ্ছে। পরিবেশ সংরক্ষণকারী সংগঠন মাইটি আর্থের ক্যাম্পেইন ডাইরেক্টর ইটালি হাইগোনেট বললেন,
We can't indulge in a feel-good luxury product at the expense of huge swaths of tropical rainforest.
তিনি বললেন, ব্যয়বহুল চকলেটের প্রতি ভালোবাসার দোহাই দিয়ে আমরা বিশাল রেইনফরেস্টকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। চকলেট তৈরির প্রধান উপাদান কোকো বীজ। কোকো গাছ বেড়ে উঠতে সারা বছর প্রায় একই ধরনের তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রয়োজন হয়, অর্থাৎ ঘন বর্ষণ বনাঞ্চল বা রেইন ফরেস্টের আবহাওয়ায় এর চাষ ভালো হয়। আইভরি কোস্টে রয়েছে এরকম রেইন ফরেস্ট এবং এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় কোকো উৎপাদনকারী এলাকা। তবে এই এলাকাটির রেইন ফরেস্ট আফ্রিকার অন্যান্য এলাকার রেইন ফরেস্টের তুলনায় বেশ দ্রুত গতিতে নিঃশেষ হয়ে যাচ্ছে। যদিও এখানকার ন্যাশনাল পার্কে বৈধভাবে কোকো চাষ হচ্ছে, তবে ফলনের 40% আসছে অবৈধভাবে করা চাষাবাদ থেকে। এই বন রক্ষাকারীদের একজন পার্ক রেঞ্জার মন্ট পিকো, তিনি বললেন, ন্যাশনাল পার্ক যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বেআইনিভাবে কোকো চাষ উৎখাত করতে, তবে এর পরিমাণ কম।
Roughly more than 800 hectares of coca has been cut compared to the park's total area of 34,000 hectares. That's very little.
পার্ক রেঞ্জার মন্ট পিকো বললেন, মাত্র 800 হেক্টরের মতো কোকো উৎপাদন হয়েছে বেআইনিভাবে, যেখানে 38,000 হেক্টর উৎপন্ন হয় বৈধভাবে। সে তুলনায় অবৈধভাবে উৎপন্ন কোকোর পরিমাণ কম। আইভরি কোস্টের পরপরই ঘানা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী অঞ্চল। এই দুটি দেশই সম্মিলিতভাবে এই ডিফরেস্টেশন অর্থাৎ এই অরণ্য বিনাশ রুখতে অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশন এবং বিশ্বের নাম করা চকলেট প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে চলেছে। ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রিক স্কুবি বললেন,
দি কোকো অ্যান্ড চকলেট ইন্ডাস্ট্রি টুক ল্যান্ডমার্ক ডিসিশন ব্যাক ইন 2017 টু এন্ড ডিফরেস্টেশন ইন দ্য কোকো সাপ্লাই চেইন and promote forest restoration, beginning in the two key geographies of Ghana and Cote d'Ivoire. The World Cocoa Foundation, which is a membership organization of 100
তিনি বললেন, 2017 সালে কোকো এবং চকলেট ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নিয়েছে অরণ্য বিনাশ রুখতে এবং হারিয়ে যাওয়া অরণ্য পুনরুদ্ধার করতে ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশন ঘানা এবং আইভরি কোস্টের সাথে নিবিড়ভাবে কাজ করবে। বিশ্বজুড়ে 100টি চকলেট তৈরি প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে এই ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশন। তবে ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশন যখন বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সাথে অরণ্যের অবক্ষয় রুখতে কাজ করছে, সেই একই সময় অনেক কোকো ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই ওয়ার্ল্ড কোকো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রিক স্কুবি সুপারিশ করেছেন এমন ব্র্যান্ডের চকলেট কিনতে যে যারা কিনা আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে এবং বৈধভাবে করা চাষাবাদকে সমর্থন করে।
There are some brands that carry a certification standard like Rainforest Alliance or UTZ or Fair Trade.
তিনি বললেন এমন কিছু ব্র্যান্ড আছে যাদের Rainforest Alliance অথবা UTZ অথবা Fair Trade-এর সনদপত্র রয়েছে। এদিকে পরিবেশ রক্ষাকারী সংগঠন মাইটি আর্থ কোকো চাষের কারণে অরণ্য বিনাশ ঠেকাতে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করেছে। এখন তারা আইভরি কোস্ট এবং ঘানার সাথে সাথে ইন্দোনেশিয়া, ক্যামেরুন, পেরু এবং ইকুয়েডরে কোকো চাষে ক্ষতিগ্রস্ত বন পুনরুদ্ধারের কাজ করছে।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন এভরিডে গ্রামার। আজকের বিষয় শ্যাল অ্যান্ড শুড।
সাপ্তাহিক ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানে তো আমরা ইংরেজি ভাষার, বিশেষত ইংরেজি গ্রামারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। আজকেও তেমনি একজোড়া গ্রামেটিক্যাল শব্দ নিয়ে আমরা আলোচনা করব।
কোন শব্দগুলো?
শুড এবং শ্যাল।
হ্যাঁ, সে স্কুল থেকেই তো শিখেছিলাম যে শুড হচ্ছে শ্যালের পাস্ট টেন্স।
সেটা তুমি অবশ্য ঠিকই বলেছ, কিন্তু ব্যাকরণের এই নিয়মের চাইতে আরও গুরুত্বপূর্ণ নিয়মটা কি জানো?
কি?
সেটা হচ্ছে এর ব্যবহারিক নিয়ম। শ্যাল তো এমনিতে ফিউচার টেন্স, আবার এই সেই শ্যাল যদি অতীত অর্থে ব্যবহার করা হয় তখন তো আমরা শুড ব্যবহার করি, যেটা তুমি বললে।
তাহলে ব্যবহারিক নিয়মটা কি?
সেই নিয়ম নিয়েই আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। তবে তার আগে শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই কথোপকথন।
কাভে, which one shall we talk about first?
I think we should start with should.
Well, then that should be easy.
এখানে তো প্রথমে লুসিয়া জানতে চাইছে যে shall নাকি should কোনটা দিয়ে প্রথমে সে শুরু করবে।
হ্যাঁ, আর এখানে সে shall শব্দটি ব্যবহার করেই প্রশ্ন করছে। বলছে কাভে, which one shall we talk about first?
তবে প্রশ্নের উত্তরে কাভে আবার should ব্যবহার করছে। কাভের উত্তরটা হলো I think we should start with should. তবে এই দু ধরনের ব্যবহারের পার্থক্যটাই বুঝতে পারছি না। দুটোই তো মনে হচ্ছে নিকট ভবিষ্যতের কথা বলছে।
হ্যাঁ, ঠিক বলেছো, দুটোই নিকট ভবিষ্যতের কথা, তবে এই দুটোর ব্যবহারে পার্থক্য আছে। প্রথমেই এসো শোনা যাক শুডের ব্যবহার সম্পর্কে কাভে কি বলছে।
Should expresses certainty or possibility.
They should be here soon. It should be sunny tomorrow.
হ্যাঁ, মনে হচ্ছে শুডের ব্যবহার সম্পর্কে কাভে এই কথাগুলো বলল।
হ্যাঁ, কাভে বলল শুড ব্যবহার করা হয় নিশ্চয়তা বা সম্ভাবনা বোঝাতে। আচ্ছা সাবরিনা, কাভে এই ধরনের ব্যবহারের কি এক্সাম্পল দিল?
কাভের দেয়া এক্সাম্পল হচ্ছে দে শুড বি হেয়ার সুন, আরেকটি হচ্ছে ইট শুড বি সানি টুমরো।
এই দুটো উদাহরণই লক্ষ্য করো যে শুড ব্যবহার করা হয়েছে নিশ্চয়তা বা সম্ভাবনা অর্থে। যখন বলছে দে শুড বি হিয়ার সুন, তখন একদিকে যেমন তাদের শিগগিরই আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে, আবার যদি অনুবাদ করো তাহলে দেখবে বলা হচ্ছে তাদের তো শিগগিরই আসবার কথা।
ঠিক সেরকম যখন কাভে বলছে ইট শুড বি সানি টুমরো, তখন একটা পূর্বাভাস রয়েছে। এটা নিশ্চিত হতে পারে, আবার হতে পারে সম্ভাবনা অর্থেও।
বাহ, একদম ঠিক বলেছো সাবরিনা। এবার শুডের আরেক রকমের ব্যবহার সম্পর্কে শোনা যাক কাভে কি বলছে।
We also use should to give advice or an opinion.
I think you should wear the red dress. You look tired. You should get more sleep.
হ্যাঁ, এখানে কাভে আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা কোনো রকম উপদেশ দিতে কিংবা কোনো ব্যাপারে মতামত দিতেও শুড ব্যবহার করে থাকি।
আর এক্সাম্পল হিসেবে বলছে আই থিঙ্ক ইউ শুড ওয়ে দ্য রেড ড্রেস। আরেকটি এক্সাম্পল, You look tired. You should get more sleep.
হ্যাঁ, এই দুটো বাক্যে আমরা লক্ষ্য করি পরামর্শ কিংবা মতামত দেওয়ার ব্যাপারটা। কিন্তু শ্যালের ব্যাপারটা তাহলে কি হবে?
তোমার মতো একই প্রশ্ন লুসিয়ারও। শোনা যাক তাহলে এই সংলাপ।
How about shall?
Shall expresses a higher level of obligation. It really indicates a promise.
World leaders recently signed a global climate agreement. An important article of the agreement contained the word shall instead of should.
Developed country parties shall continue taking the lead by undertaking economy-wide absolute emission reduction targets.
Leaders of developed countries were concerned that shall introduced new legal and financial requirements. Shall had to be changed to should before the deal was signed.
হ্যাঁ, এখন এখানে লুসিয়া জানতে চাইছিল শ্যালের ব্যবহার সম্বন্ধে।
আর কাভে বলছে যে শ্যালের মাধ্যমে আরো বড় করে দায়িত্বের কথা বলা হয় বড় রকমের বাধ্যবাধকতার কথাও, বস্তুত এতে এক ধরনের প্রতিশ্রুতির কথাও বলা হয়।
এটা কি আরেকটু পরিষ্কার করে বলবেন?
এই যেমন ধরো, এখানে বলা হচ্ছে যে বিশ্বের নেতারা সম্প্রতি একটি আন্তর্জাতিক জলবায়ু চুক্তি সই করেছেন, আর সেই চুক্তির একটি ধারায় পরিষ্কারভাবে শ্যাল শব্দটি লেখা রয়েছে, শুড নয়।
তার মানে এই ধারাতে ব্যক্ত কথাগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে।
হ্যাঁ, যেমন বলা হয়েছে ডেভেলপড কান্ট্রি পার্টিস শ্যাল কন্টিনিউ টেকিং দ্য লিড বাই কন্টিনিউইং ইকোনমি ওয়াইড অ্যাবসলিউট এমিশন রিডাকশন টার্গেটস। তার মানে হচ্ছে নিঃসরণ কমানোর জন্যে উন্নত দেশগুলোকে নেতৃত্ব নিতে হবে, আর সেটা নিয়ে উন্নত দেশগুলো উদ্বিগ্ন বোধ করল।
কেন?
কারণ তাদের আপত্তি ওই শ্যাল শব্দটি ব্যবহার করায়। তারা মনে করল এর ফলে তাদের উপর আইনি এবং অর্থনৈতিক চাপ পড়বে।
হ্যাঁ, আর তাই তো লুসিয়া বলেছে যে ওই চুক্তি সই করার আগেই শ্যালের পরিবর্তে শুড শব্দ ব্যবহার করা হলো।
এবার শোনো, যাবার আগে শ্যাল এবং শুড নিয়ে একটা মজার সংলাপ।
নাও কাভে, ইজ দেয়ার এনিথিং এলস উই শুড বি টকিং অ্যাবাউট?
নোপ, বাট উই শ্যাল কিপ টেলিং ইউ মোর অ্যাবাউট গ্রামার ইন আওয়ার নেক্সট এপিসোডস।
হ্যাঁ, একেবারেই শেষ পর্যায়ে এসে লুসিয়া প্রশ্ন করল শুড শব্দটি ব্যবহার করে যে আর কি কিছু নিয়ে আমাদের কথা বলা উচিত হবে।
আর তারই জবাবে কাভে শ্যাল ব্যবহার করে বলল, না, তবে আমরা গ্রামার নিয়ে আরো কথা বলতে আসব, আরো কথা আমরা বলবো। তার মানে এই শ্যালের একটা প্রতিশ্রুতি রয়েছে। আচ্ছা, যাই হোক, এভরিডে গ্রামারের এই আয়োজন থেকে ওঠার আগে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলিত হচ্ছে।
খুব বেশি দিনের কথা নয়, বিশাল তেল ভাণ্ডার সহ ভেনেজুয়েলা ছিল দক্ষিণ আমেরিকার সবচাইতে সমৃদ্ধশালী দেশ। তবে এখন তার পরিবর্তন ঘটেছে। তেলের দাম পড়ে যাওয়ার পর তেল শিল্পে ভেনেজুয়েলা সরকারের চরম অব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতিও এখন বেসামাল। ভেনেজুয়েলা আজ অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে পড়ে সেখানকার সংকট ক্রমশ এখন গভীর হতে চলেছে। রাজনৈতিক দমন অর্থনৈতিক দিক দিয়ে মাত্র একটি বিশেষ খাতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, অর্থনীতি তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শিল্পের চরম অব্যবস্থাপনা এবং সেই সঙ্গে অপরাধ, দুর্নীতি এবং রাজনৈতিক সংকট, সবকিছুই ঊর্ধ্ব মুদ্রাস্ফীতি এবং চরম অর্থনৈতিক সংকটের সৃষ্টি করেছে। ফলশ্রুতিতে মৌলিক খাদ্যদ্রব্য থেকে শুরু করে ঔষধপত্র সব কিছুতেই চরম সংকট দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার অনুযায়ী এই মুদ্রাস্ফীতি এবছর 13,000% গিয়ে পৌঁছাবে। অর্থনীতির সংকোচন ঘটবে আনুমানিক 15% হারে। চরম দুর্গতিতে পড়ে হাজার হাজার ভেনেজুয়েলার জনগণ পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তাই কলম্বিয়া সরকারকে এই বিশাল ঘর ছাড়া জনগণকে সামাল দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর মার্ক গ্রিন বলেন, কলম্বিয়ায় আশ্রয় গ্রহণকারী ভেনেজুয়েলার জনগণ এবং সেদেশে কলম্বিয়ার সম্প্রদায় যারা তাদের বসবাসের সুযোগ করে দিচ্ছেন, তাদের সাহায্যার্থে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তায় যুক্তরাষ্ট্র সরকার $2,50,00,000 জরুরি সাহায্য প্রদান করবে। ইউএসএআইডির কর্মকর্তা গ্রিন বলেন, লক্ষ লক্ষ ভেনেজুয়েলার জনগণের চাপের কারণে কলম্বিয়ার সীমান্তে বসবাসরত জনগণ এবং পশ্চিম গোলার্ধের অন্যান্যদের চিকিৎসা ও সামাজিক সেবা ব্যাহত হচ্ছে। দুঃখজনকভাবে ভেনেজুয়েলার এই মানবিক সংকট কলম্বিয়ার সীমান্তেও সংকটের সৃষ্টি করেছে। এই সংকট মাদুরো সরকারের অব্যাহত দুর্নীতি এবং রাজনৈতিক অব্যবস্থাপনার ফসল। দুর্ভাগ্যজনকভাবে জনগণ যেখানে প্রতিদিন ক্ষুধা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে ভুগছেন, মাদুরো সরকার তাদের নিমিত্ত মৌলিক স্বাধীনতা এবং মৌলিক মানবিক সাহায্যের আবেদন অগ্রাহ্য করে চলেছেন। তিনি বলেন, মাদুরো সরকারের এসব ভ্রান্ত এবং অমানবিক নীতি এড়ানো যেত এমন মানবিক সংকট আরও বৃদ্ধি করে চলেছে। অ্যাডমিনিস্ট্রেটর গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। ক্রমবর্ধমান এই মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত লোকজন ও তাদের সম্প্রদায়কে কলম্বিয়া সরকার, দি প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এবং জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের দুর্দশা মোচনে সহায়তা করতে পেরে আমরা গর্বিত বোধ করছি।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার খেলার খবর জানাবেন আহসানুল হক। আহসান, আপনার কাছে কি খবর আছে খেলার?
ফুটবল এবং ক্রিকেট দুটোরই খবর আছে, তবে প্রথমে শুরু করতে চাই ক্রিকেটের খবর দিয়ে। আমরা জানি যে আইপিএল এর খেলা চলছে, কলকাতা নাইট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংস এর খেলা চলছে। প্রথমে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং তারা নির্ধারিত 20 ওভারে 202 রান করে 6 উইকেটের বিনিময়ে। কলকাতা নাইট রাইডার্স এর পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যার পারফরমেন্স, তিনি হচ্ছেন রাসেল। তিনি 88 রানে অপরাজিত থাকেন, 36 বল খরচ করেছেন 88 রান তুলতে, 11টি ছক্কা মেরেছেন।
আসান, বাংলাদেশের কোন প্লেয়ার খেলছেন কলকাতা নাইট রাইডার্স এ?
আজকের খেলায় বাংলাদেশের কোনো খেলোয়াড় সম্ভবত কলকাতা নাইট রাইডার্স ছিলেন না, তবে বিপক্ষে যারা আছেন তাদের মধ্যে হরভজন সিং 1টি উইকেট নিয়েছেন 11 রান দিয়ে, এবং 2টি উইকেট নিয়েছেন ওয়াটসন, 1টি উইকেট নিয়েছেন জাদেজা এবং 1টি উইকেট নিয়েছেন ঠাকুর। এবং জবাবে এখন চেন্নাই সুপার কিংস ব্যাট করছে এবং খুব ভালো ব্যাট করছে বলতে হবে। মাত্র 4 ওভার 3 বলে 57 রান করেছে চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী 2 ব্যাটসম্যান এখনো খেলছেন, ওয়াটসন 30 রান করেছেন, 14 বল খরচ করেছেন। রায়ুদু, তিনি 31 রান করেছেন, 14 বল খরচ করেছেন। দেখা যাক এই খেলা কোন দিকে গড়ায়। আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আইপিএল এ এনাগাদ যে কটি খেলা হয়েছে, আজকে 5ম ম্যাচ, আইপিএল এ এখন পর্যন্ত বড় দলগুলো কেমন খেলছে?
টি-20 ম্যাচ মাত্র শুরু হলো, এখনই তেমন ভাবে কিছু বলা যাবে না। যদিও নাইট রাইডার আগের ম্যাচে নিজের মাঠে কলকাতায় খেলেছিল, তারা সহজে কিন্তু জয় তুলে নিয়েছিল, আজকে 200 রান করেছে। তারপরেও কিন্তু ডিফেন্ড করাটা কঠিন হবে। আবার যেমন কাল সাকিব আল হাসান দীর্ঘদিন 6 বছর খেলেছিলেন টানা নাইট রাইডার্সে, এবার যোগ দিয়েছেন হায়দ্রাবাদে, এবং সাকিবের দল কাল কিন্তু প্রথম ম্যাচ জিতেছে এবং সাকিব 2 উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে মুস্তাফিজ, যিনি গতবার হায়দ্রাবাদে ছিলেন গত 2 বছর, তিনি এবার চলে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে এবং প্রথম ম্যাচে তার দল হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং শেষ ওভারটার দায়িত্ব ছিল মুস্তাফিজের কাছে। লাস্ট ওভারের দরকার ছিল 10 রানের, প্রথম 3 বল ড্র ছিল, পরের দু বলে ৬ আর ৪ খেয়ে মুস্তাফিজ যে দল হেরে গেছে, বলা যায় যে বাংলাদেশের মানুষের কিন্তু আগ্রহটা ওই মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু মুস্তাফিজ খেলছেন এবং হায়দ্রাবাদ ওখানে সাকিব খেলছেন, তারপরে বলা যাবে মাত্র শুরু হলো, এখনো অনেক সময় বাকি, এখনো বলার সুযোগ আসেনি যে কারা ভালো করবে বা কাদের উপর ভরসা করা যায়। তারপরে দেখা যাক, যেহেতু আইপিএল সবসময় একটা বিগ বাজেটের টুর্নামেন্ট, কারণ এত লেভিশ এখানে প্লেয়ারদের পেমেন্টটা যে সারা জীবন প্লেয়াররা যে টাকা তাদের দেশের হয়ে খেলে অর্জন করেন তার থেকে অনেক বেশি টাকা এখানে পাওয়া যাচ্ছে, বলা যায় এটা একটা প্লেয়ারদের জন্য মানি মেকিং গেম হিসেবে তৈরি হয়ে আসছে, সবাই মুছিয়ে থাকেন যে কখন আইপিএলটা শুরু হবে।
ধন্যবাদ। এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দিকে একটু নজর দিতে চাই। আজকে যে দুটি খেলা অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুলের খেলা, আর একটি হচ্ছে রোমা এবং বার্সেলোনার খেলা। এই দুটি খেলায় বড় বড় তারকারা রয়েছেন, আপনারা জানেন যে বার্সেলোনায় রয়েছেন মেসি, তো দিলু খন্দকার, আজকে বার্সেলোনা তো কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে রোমার বিরুদ্ধে, এবং বার্সেলোনার কোচ বলেছেন যে আত্মবিশ্বাসী বেশি হওয়াটা ঠিক হবে না, এবং রোমা বলেছে যে তারা মেসিকে আটকানোর জন্য সবকিছু করবে। আজকে তো রোমার জয় অত্যন্ত প্রয়োজনীয়, আজকের এই খেলা সম্পর্কে কি মনে হচ্ছে?
সত্যি তাই যে রোমা তার নিজের মাঠে খেলবে, কারণ ইতালিয়ান দলগুলি যখন নিজেদের মাঠে খেলে তাদের হারানো কিন্তু খুব কঠিন। সেই দিক থেকে বলা যায় যে রোমা তার নিজের মাঠে খেলবে, এটা হলো তার বড় অ্যাডভান্টেজ। আর বার্সেলোনার অ্যাডভান্টেজ, তারা 4-1 গোলে ফার্স্ট লেগ জিতেছিল নিজের মাঠে, যেখানে দুটো গোল আত্মঘাতী ছিল রোমার। তার থেকেও বড় কথা, লিওনেল মেসি ফর্মে ফিরেছেন, কারণ আগের ম্যাচেই লিগ ম্যাচেই তিনি হ্যাট্রিক করেছেন লেগানেসের বিরুদ্ধে। বাট তাতে বলা যায় যে তারা একটা দুর্দান্ত একটা কম্বিনেশন নিয়ে তারা আসছেন, কারণ তারা জানেন যে হারানোর কিছু নেই, কারণ 4-1 গোলের যে অ্যাডভান্টেজটা সেটাকে ধরে রাখতে পারলেই গুড এনাফ, তারা সেমিফাইনালে চলে যাবে। আর বার্সেলোনা এত বড় টিম, যারা সেমিফাইনাল শুধু নয় তাদের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ বার্সেলোনা এবার লিগ ট্রফিটা প্রায় হাতের কব্জায় করে ফেলেছেন, সেখানে তাদের চ্যাম্পিয়ন্স লিগটা বেশ কবছর ধরে তারা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারছেন না। আর লিওনেল মেসি, তার থেকেও বড় কথা যে আর 1.5 মাস পরেই কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হবে, সবাই তাকিয়ে আছেন যে চ্যাম্পিয়ন্স লিগের পর যে পরিশ্রান্ত ফুটবলাররা যারা দেশের হয়ে বিশ্বকাপে খেলতে নামবেন সেখানে কিন্তু সবার চোখ। তারপরেও আজ ফুটবল দুনিয়া চেয়ে থাকবে লিভারপুল আর ম্যান সিটি ম্যাচের দিকে, কারণ লিভারপুল আর ম্যান সিটি এই হাই ভোল্টেজ ইংলিশ দুই ক্লাবের হাই ভোল্টেজ ম্যাচটা কিন্তু দুজন ইউরোপের দুজন সেরা ট্যাকটিশিয়ান যাদের বলা হয়, গার্দিওলা ম্যান সিটির এবং ইউর্গেন ক্লপ যে লিভারপুলের কোচ, তাদেরকে বলা হয় মাস্টার ট্যাকটিশিয়ান, তাদের খেলা দেখার জন্য তাদের স্ট্র্যাটেজি দেখার জন্য ফুটবল দুনিয়া মুখিয়ে থাকে। যেমন সিটি আগের ম্যাচে কিন্তু 3-0 গোলে হেরে এসেছে লিভারপুলের মাঠে গিয়ে, এবং সেখানে কিন্তু গার্দিওলা কিন্তু তারপরও চেয়ে আছেন, যে তিনি বলেছিলেন যে লিভারপুল খুবই কঠিন প্রতিপক্ষ, তারপর যেহেতু আজ ইতিহাদ স্টেডিয়ামে খেলাটা হবে ফুটবল দুনিয়া কিন্তু তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে, কারণ তারা এটা জানেন যে মেসির বার্সেলোনা অনেক অ্যাডভান্টেজ নিয়ে রোমার মাঠে খেলবে, আর সেখানে লিভারপুল যদিও তার ঘরের মাঠে 3-0 গোলে জিতেছে, আর যে তারা জিতবেন সেটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না, কারণ ফুটবল সাথে গেম যেদিন যার দিনটা আসবে সেদিন ব্যাড ডে ছিল ম্যান সিটি, তারা 3 গোলে হেরে এসেছিল, তারপরেও সেদিন ম্যানচেস্টার ডার্বি ছিল ইংলিশ লেগে ঘরের মাঠে, তারা 2 গোলে এগিয়েছিল সিটি, কিন্তু পরে 3-2 গোলে হেরে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে, যদিও লিগ শিরোপা জাস্ট 3 পয়েন্ট পেলেই তারা লিগ ট্রফি জয় করবে। তারপর গার্দিওলা কিন্তু অনেকদিন ধরেই মুখিয়ে রয়েছেন যে চ্যাম্পিয়ন্স লিগটা কি হয়। তিনি কিন্তু আজ বলেছেন যে প্রেস মিটেও বলেছেন যে তার দলটা ভালো খেলছে না, একটা বাজে সময় অতিবাহিত করছেন, তারপরে তার প্লেয়ারদের উপরে খুব কনফিডেন্ট আছেন। তিনি জানেন যে লিভারপুলে মাস্টার ট্যাকটিশিয়ান ইউর্গেন ক্লপ রয়েছেন এবং মোহাম্মদ সালাহ যে মিশরীয় যে স্ট্রাইকার তিনি কিন্তু দুরন্ত করবে, প্রতি ম্যাচেই গোল করছেন। এবার এই মোহাম্মদ সালাহ কিন্তু ফুটবল দুনিয়াটা খেয়ে থাকে, কারণ মিশর এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে আর একটা অসাধারণ পারফর্ম করছেন মোহাম্মদ সালাহ। এবং সত্যি কথা বলতে কি যে একটা 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে আজ ইস্তেহাদ স্টেডিয়ামে। এবং আমরা যারা ফুটবল পছন্দ করি এবং যারা সারা দুনিয়ার যারা ফুটবল পছন্দ করেন তারা কিন্তু এই ম্যাচটার দিকে দৃষ্টি দেবেন।
দিলীপ খন্দকার অনেক ধন্যবাদ। সবশেষে এখানে যোগ করতে চাই যে মহিলা বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং পর্বের খেলাগুলো চলছে, বসনিয়া হার্সেগোভিনা পরাজিত হয়েছে ইংল্যান্ডের কাছে এবং আলবেনিয়া জিতে গেছে বেলারুশের বিরুদ্ধে। এছাড়া আরো খেলা রয়েছে আজকে, স্কটল্যান্ড এবং পোল্যান্ডের মধ্যে খেলা হবে, রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের মধ্যে। এই ছিল খেলার খবর।
ধন্যবাদ আহসান খেলার খবরের জন্য। সিদ্ধার্থ ভট্টাচার্য খুবই খুশি হয়েছেন খেলার খবর দেবার জন্য। এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হাসান।
সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত সংবাদে। গত সপ্তাহান্তে দামেস্কের কাছে গ্যাস হামলায় কয়েক ডজন মানুষ মারা যাওয়ার বিষয়টি তদন্তে সিরিয়া সরকার জাতিসংঘের রাসায়নিক গ্যাস বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দৌমা শহরে সংঘটিত ওই হামলা তদন্তে সরকার জাতিসংঘ তদন্তকারীদেরকে সর্বতোভাবে সহায়তা করবে। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার বলা হয় সিরিয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ল্যাটিন আমেরিকায় তাঁর প্রথম সফর বাতিল করেছেন, তাঁর বদলে এখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাঁর প্রশাসন অপেক্ষা করছে সম্ভাব্য রাসায়নিক হামলার বিষয়টি কী দাঁড়ায় তা দেখার। বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘোতায় শনিবারের হামলায় 40 জন মারা যান। প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েনের নিউ ইয়র্ক অফিস এবং তার হোটেলের বসবাসের স্থানে এফবিআইয়ের অভিযানের বিষয়ে অকারণ হয়রানি বলে মন্তব্য করেছেন। সোমবার এফবিআই সেখানে তল্লাশি চালায়, সেখান থেকে কিছু আর্থিক দলিল এবং কোয়েনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগাযোগ সম্পর্কিত কিছু দলিল জব্দ করা হয়। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলকে প্রদেয় $130,000 সম্পর্কিত কিছু প্রমাণও জব্দ করা হয়। ট্রাম্প বলেন ওই পেমেন্ট সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এফবিআইয়ের এই অভিযানের মধ্যে দিয়ে আইনজীবী মক্কেলের মধ্যে সম্পর্ক আর নিরাপদ থাকছে না। সোমবার এফবিআইয়ের অভিযানের খবর জানাজানি হওয়ার পর ট্রাম্প এটিকে অপমানকর বলে মন্তব্য করেন, বলেন এটি আমাদের দেশের উপর একটি আঘাত। ফেসবুকের সহযোগী সংস্থাগুলো ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে, এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনেটে সাক্ষ্য দিচ্ছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। বুধবার দুপুরে সেনেট জুডিশিয়ারি কমিটি এবং সেনেট কমার্স কমিটির সামনে তিনি এ সাক্ষ্য দিচ্ছেন। জুডিশিয়ারি কমিটি চেয়ারম্যান চাক গ্রেসলি বলেন ফেসবুক ব্যবহারকারীদের অধিকার রয়েছে জানার কিভাবে তাদের তথ্য ফেসবুক থেকে তৃতীয় বা চতুর্থ মাধ্যমে যাচ্ছে এবং এর ফলে তাদের নিরাপত্তা কতটা রক্ষিত হচ্ছে। পাকিস্তানি মর্টার হামলায় আফগানিস্তানের কুনার প্রদেশে অন্তত একজন অসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র গানি মসমিম জানিয়েছেন সীমান্ত জেলা সারকানো এবং ডাঙ্গামে গত 24 ঘন্টায় পাকিস্তান কয়েকশো মর্টার হামলা করে। গানি বলেন ওই হামলায় মানুষের বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা টম বজার্ড পদত্যাগ করেছেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেন টমের কাজকর্মে প্রেসিডেন্ট কৃতজ্ঞ, তিনি যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা, আমাদের সাইবার প্রতিরক্ষা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করেন, তবে টমের পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীন উন্মুক্ত বাণিজ্য নীতিতে বিশ্বাসী আর সেখানে কেউ চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও চিন্তা গ্রহণ করবে। বোয়া ফোরামে দেওয়া বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে, ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য বিতর্কের কোনো উল্লেখ না করে তিনি বলেছেন যদি কেউ চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে তা চীন প্রতিরোধ করতে যথাসাধ্য চেষ্টা করবে।
আর এই সঙ্গে শেষ করছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। তবে যাবার আগে আমাদের ফেসবুক লাইভে যে ফ্যানরা ছিলেন তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই, যেমন জুলকার নায়েন, সানাল হোসেন, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, সিদ্ধার্থ ভট্টাচার্য, আনামুল হক আনাম, নাজমা খান, শঙ্কর হালদার, মিজানুর রহমান লিটু এবং আরও যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেতারে যারা শুনছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনম এবং আমি সঞ্জানা ফিরোজ। সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।
This program has come to you from the Voice of America, Washington.